ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বাইরে দুজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
ট্যানার্স অ্যাসোসিয়েশন কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আশঙ্কা প্রকাশ করেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাই অ্যালার্ট জারি মুম্বাই উপকূলে।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। তবে তার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। হংকংয়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সীমাবদ্ধ আকারে করবার আদেশ দিয়েছে আদালত। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে, বুধবার থেকে হংকং বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি হংকং বিমানবন্দর ওই বিক্ষোভের কারণে সৃষ্ট সংঘাত অবস্থায় কার্যত অচল হয়ে পড়ায় হাজার হাজার আন্তর্জাতিক রুটের যাত্রী আটকে পড়েন। শত শত ফ্লাইট বাতিল হয় এবং আটকে পড়া যাত্রীরা খাদ্য পানীয় সহ নানান ধরনের সমস্যায় পড়েন। আদালতের নির্দেশ অনুসারে বিক্ষোভকারীরা শুধুমাত্র নির্ধারিত স্থানে জড়ো হতে পারবেন। 10 সপ্তাহ আগে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে যে শান্তিপূর্ণ সমাবেশ শুরু হয়েছিল তা পরবর্তীতে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সহিংস আন্দোলনের রূপ নেয়। এখন তারা দাবি করছেন হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। জুন থেকে এ পর্যন্ত 600 জনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিতর্কিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের বিষয়ে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি বিনষ্ট হতে পারে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইমরান খান এই বক্তব্য দিয়েছেন। ভারত জম্মু কাশ্মীর বিষয়ে ওই সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সেখানে মোতায়েন করেন বিপুল সংখ্যক নিরাপত্তা প্রহরী, গ্রেফতার করা হয় বহু মানুষ, কড়া নিরাপত্তা অনুশাসন জারি করা হয়, পরে অবশ্য তা শিথিল করা হয়। ইমরান খান বলেন, স্বাধীনতা দিবস আমাদের সকলের জন্য খুশির দিন, কিন্তু আমরা গভীর দুঃখের সঙ্গে ভারত দখলকৃত জম্মু কাশ্মীরের ভাই বোনদের দুর্দশায় দুঃখিত। আমি তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি। ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর নামে পরিচিত কাশ্মীরের পাকিস্তান অংশ সফর করেন এবং ভারতীয় অংশের কাশ্মীরিদের জন্য সহমর্মিতা প্রকাশ করেন। বাংলাদেশে বুধবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন এবছরে ডেঙ্গু তার চরিত্র পরিবর্তন করে শক্তিশালী হয়েছে। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা থেমে নেই। বুধবারও পাবনায় একজন কলেজ ছাত্র এবং মাদারীপুরে একজন বৃদ্ধের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। সরকারি হিসেবে এবছরে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পরে এ পর্যন্ত ডেঙ্গুতে 40 জনের মৃত্যু সংবাদ দেওয়া হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা 110 জনের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় 1,880 জন দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডাক্তার খন্দকার এজাজ আহমেদ সাংবাদিকদের বলেন,
রোগীরা আসছে, হয়তো মাথা ব্যথা করছে, কখনো কখনো শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, কখনো লো গ্রেড টেম্পারেচার দেখা যাচ্ছে, পেট ব্যথা হচ্ছে। তো এই কারণে বলা হচ্ছে যে ডেঙ্গুর তার ক্যারেক্টার চেঞ্জ করছে এবং জ্বরটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো এই উপসর্গগুলো আসার পরে জ্বরটা আসতেছে।
ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যারা গেছেন তাদের সংখ্যাই বেশি বলে চিকিৎসকরা বলছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের চামড়া শিল্পের মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা আশঙ্কা প্রকাশ করছে এটা করা হলে দেশের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ বুধবার এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দিয়ে বলেন,
সার্বিক বিষয় বিবেচনা করে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
তবে তিনি চামড়ার দাম নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কোনো সমাধানের ইঙ্গিত দেননি। চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্ত কাঁচা চামড়ার দামের উপর কোনো প্রভাব ফেলেনি, যার ফলে আজও মৌসুমি ব্যবসায়ীরা দেশের বহু জায়গায় রাস্তার পাশে চামড়া ফেলে রেখে চলে গেছেন অথবা গর্ত করে পুঁতে ফেলেছেন। চট্টগ্রামে লক্ষাধিক পিস এভাবে ফেলে যাওয়া কাঁচা চামড়া পচে যাওয়ায় সেগুলো সরিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়েছে। সরকারের প্রভাবশালী নেতা ও মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সতর্ক করেছেন এই বলে যে ক্ষেত্রে কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশ্চিমবঙ্গে জঙ্গলমহলের মাওবাদী ঘনিষ্ঠ নেতা ছত্রধর মাহাতো সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড আজ খারিজ করে সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
রাজ্যে সিপিএম এর শাসনকালে 2009 সালে লালগড় কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ছত্রধর মাহাতো ও আরও পাঁচজন, সাগুন মুর্মু, শম্ভু সরেন, সুখশান্তি বাস্কে, প্রসূন চট্টোপাধ্যায় এবং রাজা সরখেল। এদের মধ্যে প্রথম চারজন ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা এবং দেশদ্রোহিতার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ এদের শাস্তির মেয়াদ কমিয়ে 10 বছর করে দিয়েছে। যেহেতু 2009 সাল থেকে এরা কারাবাস করছেন, তাই কার্যত শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন এরা। পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা সমিতি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এদিকে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুম্বাই উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা দিয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই তৎক্ষণাৎ খবর দেওয়ার জন্য বলা হয়েছে শহরের পুলিশকে। দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে, সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ডের নির্দেশ পেয়ে মুম্বাই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমি কারান্দিকার জানিয়েছেন, গত রাতেই সংবেদনশীল এলাকাগুলিতে টহলের নির্দেশও দেওয়া হয়েছে। মুম্বাইয়ের 70টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না পারে। ওই এলাকাগুলিতে যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিবারের মতো এবছরও হাই অ্যালার্ট জারি রয়েছে রাজধানীতেও, সেই সাথে কলকাতা শহরেও জনবহুল এলাকা, শপিং মল, মেট্রো, রেল স্টেশন, সরকারি দপ্তর সহ এরকম বিভিন্ন জায়গাতেই নিরাপত্তা আটোসাটো করতে কড়া সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ্রি এপস্টিন জেলখানার যেখানটায় মারা গেছেন সেখানকার ওয়ার্ডেন পরিবর্তন এবং দুই নিরাপত্তা কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। 66 বছর বয়সী এপস্টিনের বিরুদ্ধে তরুণী যৌন পাচারের অভিযোগের বিচারের প্রক্রিয়া চলছিল। শনিবার তাকে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে জেলখানার যে কক্ষে রাখা হয়েছে সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। রিপোর্টে বলা হয়েছে এপস্টিনকে যেখানে রাখা হয়েছিল সেখানে যে পরিমাণে পর্যবেক্ষণের কথা ছিল সে মাত্রায় হয়নি। প্রতি 30 মিনিট অন্তর নিরাপত্তারক্ষী তাকে দেখতে আসার কথা ছিল কিন্তু তা হয়নি। তিনি মারা গেলেও তদন্ত চলবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রধান উইলবার রস বলেছেন চীনা পণ্যের ওপর 10% কর সাময়িকভাবে বন্ধ করা হলো, তবে এটা বেজিংকে ছাড় দেওয়ার জন্য নয়, যুক্তরাষ্ট্রে এবছর ক্রিসমাস মৌসুমের কেনাবেচা যেন ঠিক থাকে সেজন্যে। সিএনবিসিতে রস বলেন ক্রিসমাস মৌসুমের বাজার যেন কোনোভাবে নষ্ট না হয় সেটি লক্ষ্য, কুয়াড প্রো কুয়ো নয়। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে কম্পিউটার মনিটর, সেলফোন, ভিডিও গেম, কিছু খেলনা, জুতা, কাপড় ইত্যাদি। এই 10% কর বন্ধ থাকবে 15ই ডিসেম্বর পর্যন্ত। মালয়েশিয়ার এক জঙ্গল রিসোর্ট থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী ফ্রেঞ্চ আইরিশ তরুণীর ময়নাতদন্ত হয়েছে বুধবার। নোরা অ্যান কুয়োরিন নামের ওই মেয়েটির বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায় মঙ্গলবার নেগেরি সেম্বিলান অঞ্চলের দুসান রিসোর্টের 2 কিলোমিটার দূরে একটি ঝর্নার পাশে। পরে হাসপাতালে তার বাবা মা তাকে শনাক্ত করেন। শারীরিকভাবে অটিজমের শিকার মেয়েটি 4ই আগস্ট নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ বললেও মেয়েটির বাবা মা বলছেন তাকে অপহরণ করা হয়েছিল। আমেরিকান র্যাপার এইসেপ রকিকে মারামারি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে সুইডেনের এক আদালত। বুধবার সুইডিশ আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেও তাকে আর জেল খাটতে হচ্ছে না। র্যাপার এইসেপ রকি, যার আসল নাম রাকিম মায়ার্স, 30 জুন স্টকহোমে মারামারির অভিযোগে তার দলের তিন সদস্য সহ গ্রেপ্তার হয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে বড় আকারে অনুষ্ঠান নির্মাণের লক্ষ্য নিয়ে CBS ও ভায়াকম যৌথভাবে কাজ করবার চুক্তি করেছে। 2006 সালের পর এই দুটি প্রতিষ্ঠান আবারও এক হলো। দুটি কোম্পানি বছরে $28 বিলিয়ন আয় করে। তাদের মালিকানায় রয়েছে প্যারামাউন্ট পিকচার, মুভি স্টুডিও, বুক পাবলিশার সাইমন অ্যান্ড শাস্টার, MTV, কমেডি সেন্ট্রাল, শো টাইমের মতো বেশ কিছু টেলিভিশন। মধ্যপ্রাচ্যে এক ধরনের কূটনৈতিক সমঝোতার প্রয়াস চলছে। একদিকে রয়েছে কাতার ও তুরস্ক, অন্যদিকে সৌদি আরব, মিশর ও গালফ অঞ্চলের অন্যান্য দেশ। যুক্তরাষ্ট্র এবং জর্ডানের ভূমিকা খানিকটা মনে হচ্ছে যেন কাতার এবং তুরস্কের দিকে। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতে আজ খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুব সমাজ ও উন্নয়নের ধারা, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
যথার্থই যেমনটি কিনা আপনারা শুনলেন সঞ্জনা ফিরোজের কাছে, যুব সমাজ ও উন্নয়নের ধারা, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে লেখক সংবাদ ভাষ্যকার মনিজা রহমান, ঢাকা থেকে রাজনীতিবিদ সমাজকর্মী মতাদর্শী জুনায়েদ সাকি, এবং বাংলাদেশ থেকেই সংসদ সদস্য রাজনীতিবিদ আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত, শ্রোতাদেরকেও। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলি কনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই চাই আমরা। এখন তাহলে শুরু করছি। এই কদিন আগেই পালিত হয়ে গেল আন্তর্জাতিক যুব দিবস। যুব সমাজ আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, আগের যে কোনো সময়ের তুলনাতেই তেমনটাই ছিল। এখন এটা আরও গুরুত্বপূর্ণ এ কারণে যে বাংলাদেশ তো বটেই, অন্যান্য আরও অনেক দেশেও বর্তমানে জনসংখ্যার বৃহত্তর অংশই এখন এই যুব সম্প্রদায় নবীন বয়সীরা, এবং সামাজিক মাধ্যমে বিশেষ করে এই নবীনদের উপস্থিতি, তাদের ধ্যান ধারণার পরিস্ফুটন অনেক বেশি করে অনুভূত হচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। আগামী পৃথিবী ঠিক কিভাবে রূপান্তরিত হবে, কিভাবে মূর্ত হবে, তার অনেকখানি নির্ভর করছে এই আগামী দিনের দিক নির্দেশক স্বপ্নদ্রষ্টাদের দ্বারাই, আমার মতো অনেকেরই সেটাই ধারণা। আপনারা কি বলেন? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বলবেন আপনি এ সম্পর্কে প্রারম্ভিক মন্তব্য?
না, অবশ্যই আমরা একটা লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্ডের মধ্যে আছি, এবং একটা জাতির জীবনে এরকম ডিভিডেন্ড সব সময় আসে না। তো আমাদের এখন এটা আসছে এবং এটা ম্যাক্সিমাইজ করতে হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে সবাই এটা বলছে 2014 সাল থেকে রিপিটেডলি। আমাদের এখন স্কিল ডেভেলপমেন্ট, ইউথ এম্পাওয়ারমেন্ট, ইউথ এডুকেশন, ইউথ মোটিভেশন, এই সমস্ত জিনিসের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং 20-22 সাল পর্যন্ত যদি আমরা এইসব বিষয়ে অনেক গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের জিডিপি ডাবল হবে, আমাদের এক্সপ্যাট্রিয়েট বিদেশ থেকে যে ইনকাম আসছে, আর আমি দক্ষ তরুণদেরকে বিদেশে পাঠাতে পারি, ইউনিভার্সিটি টিচার হিসাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, প্লাম্বার হিসাবে বা ড্রাইভার হিসাবে, তখন আমাদের দেখা যাবে যে আমাদের রেমিটেন্স, আমরা কম লোক পাঠিয়ে অনেক বিপুল পরিমাণ রেমিটেন্স পাব। তো সর্বক্ষণে আমি বারবারই করে বিভিন্ন জায়গায় বলেছি, ইট ইজ হাই টাইম টু ইনভেস্ট অন ইউথ, ইউথ অ্যান্ড ইউথ, অ্যান্ড অন হোয়াট উইল ইনভেস্ট, উইল ইনভেস্ট অন স্কিল, স্কিল অ্যান্ড স্কিল। ইতিমধ্যে গত পার্লামেন্টে আমরা একটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে, হেডেড বাই প্রাইম মিনিস্টার হারসেলফ। তো সেটার কার্যক্রম এখনো শুরু হয়নি, বাট আমার মনে হয় একটা ম্যাসিভ মাস্টার প্ল্যান করা প্রয়োজন, যে এদেশের টপকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুবককে আমরা কিভাবে কাজ করতে পারি। আর রিজিওনালি যদি আপনি দেখেন, চায়না, ভারত, বাংলাদেশ, এই তিনটি জায়গাতে গত 10-15 বছর যে পরিমাণ তরুণ থাকবে, সারা পৃথিবী মিলেও এই পরিমাণ তরুণ থাকবে না। এটাকে আমাদের ক্যাশ করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে।
জি মনিজা রহমান, এই বিষয়টি নিউ ইয়র্কের প্রেক্ষাপট থেকে কেমন প্রতীয়মান হয় আপনার বিশ্লেষণে, বিশেষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে, পশ্চিমবঙ্গ, ভারত, পাকিস্তান, উপমহাদেশ এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েও?
কোন বিষয়টা ভাইয়া, ওই যে আমাদের যে তরুণদের যে ভূমিকা,
হ্যাঁ তাদের তাদের গুরুত্ব, তাদের ভূমিকা
গুরুত্ব? আচ্ছা না, আমি তো ভাইয়া সবসময় খুব তারুণ্যের পক্ষে এবং তারুণ্য এটা নিয়ে সবসময় আমি কথা বলি, লিখি। কারণ আপনি দেখেন যে মানুষের জীবনে তো তিনটা স্তর, একটা হচ্ছে শিশু যখন মানুষের খুব শক্তি থাকে না, আর একটা হচ্ছে বার্ধক্য যখন আবার শক্তিটা ক্ষয় হতে থাকে। তো মাঝামাঝি যেটা সেটা হচ্ছে মানুষের যৌবনকাল বা তারুণ্য, এবং তখন মানুষ সবচেয়ে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই খুব শক্তিশালী থাকে, এবং ওই সময়টাই হচ্ছে যে সমাজের জন্য কিছু করার, জাতির জন্য কিছু করার, এবং তরুণরাই হচ্ছে দেশের জাতিকে রক্ষা করে, আপনি যেভাবে দেখেন না কেন। কারণ একটা জাতি একটা দেশের আস্থাই হচ্ছে তরুণরা। তো এই এই হিসাবে আমি বলবো যে আমাদের তরুণরা আমাদের দেশে,
হ্যালো জি আমরা শুনছি, জি
হ্যাঁ, পৃথিবীর সব দেশের তরুণদের তুলনায় আমি বলবো যে বাংলাদেশের তরুণরা অত্যন্ত সম্ভাবনাময়, অত্যন্ত মেধাবী, তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে। আমি আলোচনার বিভিন্ন পর্যায়ে আমি তাদের কথা বলবো। তো আমি সর্বোপরি খুব আশাবাদী আমাদের তরুণদের নিয়ে।
জি, ভবিষ্যৎ সম্পর্কে এই বিশ্বের সামনের দিনে কেমন হবে, কেমন দাঁড়াবে, কি তার সম্ভাবনা হবে, এই যে ভিশন, এই যে দূরদর্শন আমাদের তরফ থেকে এবং বিশেষ করে যুব সম্প্রদায়কে নিয়ে এবং যুব সম্প্রদায়ের তরফ থেকেও এই দূরদর্শন কেমন বলে আপনার মনে হয় জুনায়েদ সাকি?
ধন্যবাদ আপনাকে। আমি কি আমি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি জি শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি
জি আমরা শুনতে পাচ্ছি।
জি বলুন আপনি।
জি আচ্ছা, ইতিমধ্যে আলোচনা যেটা আসলো, যেটা ব্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি তিনি বললেন যে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি এবং সেটা তরুণদের সংখ্যাধিক্য আমাদের দেশে, সেই দিক থেকে যে এই পুরো এই সংখ্যাধিক্যের সুবিধাটাকে আমরা পুরো আমাদের কাজে লাগানোর জন্য যে ধরনের পরিকল্পনা আমাদের করা দরকার এবং যে পরিবেশটা তৈরি করা দরকার, সে দুই দিকেই এখনো সমস্যা ব্যাপকভাবে আছে বলে আমি মনে করি। এখন যে কোনো সম্ভাবনা কিংবা সুবিধা থাকলেই হয় না, সেটা কাজে লাগাতে হয়। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে এটা আসলে কাজে লাগাবো। বাংলাদেশের উন্নয়নে তরুণদের ভূমিকা নিতে হলে তরুণদের যে মনোজগৎ, তার যে কল্পনা, সেখানে বাংলাদেশটা আসলে থাকতে হবে। সম্প্রতি বিআইজিডি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডি, বিআইজিডি ব্র্যাকের একটি প্রতিষ্ঠান, তারা একটা গবেষণা করেছেন তরুণদের উপরে, এবং সেখানে একটা তো দেখা গেল যে বেশিরভাগ তরুণরাই কিন্তু বিদেশে তাদের ভবিষ্যতে দেখতে পাচ্ছে। তার মানে আপনার প্লেস খুব গুরুত্বপূর্ণ স্থান, এবং আমরা যদি আপনি কোথায় লোকেটেড, মানে অর্থাৎ নিজেকে কোথায় আপনি ভাবছেন যে আপনি কোথায় থাকবেন, আপনার জীবনটা কোথায় আপনি যাপন করবেন, এবং সেইখান সেই সমাজ, সেই অর্থনীতি, সেই সংস্কৃতির মধ্যে নিজেকে দেখতে পাওয়া এবং সেটাকে গড়ে তোলার ক্ষেত্রে নিজের ভূমিকাকে কল্পনা করা, সেটা খুব জরুরি। এখন আপনার বাংলাদেশকে নিয়ে ভাবার যে জায়গাটা, যে এই দেশে আমি আমার ভূমিকা রাখবো এবং এই দেশের উন্নয়ন বলি, তার সাথে সম্পর্কিত রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সেগুলোতে আমার একটা ভূমিকা রাখার জায়গা থাকবে, এই বোধটা, এই আত্মবিশ্বাসটা খুব জরুরি। বাংলাদেশে এই জায়গাটায় বড় সমস্যা হয়ে যাচ্ছে। এক তো হচ্ছে যে এখানকার গণতন্ত্রের সংকট এমনভাবে দাঁড়িয়েছে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই তরুণদের অংশগ্রহণের সুযোগ প্রায় নাই বললে চলে, মানে ভীষণ রকম প্রান্তিক জায়গায় মার্জিনালাইজ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এমনকি অর্থনৈতিক প্রক্রিয়াতেও, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এখানকার অর্থনীতি পরিচালিত হয়, তাতেও এই যে তরুণরা যে তাদের সৃজনশীল ভূমিকাটা রাখবেন, সেখানেও নানা ধরনের বাধা তাদের মুখোমুখি হতে হয়। তো আমাদের সামনে দুটো বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে তরুণদেরকে আমরা সামনে আনতে পারি, তাদের জায়গা করে দিতে পারি, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়ায় তরুণরা যাতে সৃজনশীল ভাবে বাধা বিঘ্ন ছাড়াই তারা তাদের ভূমিকা নিতে পারে, তাদের যে উদ্যোক্তা নানান দিক থেকে তাদের যে সৃজনশীল উদ্যোক্তা মনোভাব বা ক্ষমতা, সেটাকে তারা কাজে লাগাতে পারে।
সেই দিক থেকে এই দুটো চ্যালেঞ্জ যদি অতিক্রম করতে আমরা কিংবা এর জন্য যদি প্রয়োজনীয় পরিবেশ এবং পরিকল্পনা নেওয়া হয় তাহলে সম্ভবত আমাদের ডিভিডেন্ডটাকে আমরা কাজে লাগাতে পারবো। এখন এগুলোর কতগুলো প্রায়োরিটি আছে যেগুলো আলোচনা হয়েছে, বাট আমি সবচেয়ে বড় গুরুত্ব দিব যে শিক্ষার দিকে, যে শিক্ষা মানগত দিক থেকে ভালো। মানগত দিক থেকে ভালো মানে কেবল একজনকে একটা বিশেষ জ্ঞান কাণ্ডে পারদর্শী করে তোলাই নয়, একজনকে সামাজিক করে তোলা। তাকে নিশ্চয়ই একটা বিষয়ে পারদর্শী হতে হবে, কিন্তু পাশাপাশি সে যদি সামাজিক মানুষ না হয়েছে তাহলে কিন্তু তার সমাজকে নিয়ে যে এগিয়ে যাওয়ার প্রশ্নটা সেটা খুব কাজে দেবে না। এখন যে আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার উত্থান ঘটেছে এবং তাতে আমাদের বেশি বিরাট অংশ তরুণরাই বলা ছিল সাথে কম বেশি যুক্ত, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে সামাজিকতার একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয়ে গেছে। ফলে শিক্ষার এই দুটো দিককে আমি গুরুত্ব দিব, যে মানগত দিক এবং আমরা কতটা সামাজিক করে তুলতে পারছি, যেটার গুরুত্বপূর্ণ উপাদান মানবিক বিষয় থাকবে। তো আরো কতগুলো বিষয় আছে, আমি যদি এখানে থামি আপনার দিকে।
জি জি, আমরা আবার আপনার কাছে আসবো এক্ষুনি। মাসুম বিল্লাহ আমাদের একজন শ্রোতা বাংলাদেশ থেকে ফোন করছেন, উনি আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন, কিছু বলবেন হয়তো, মন্তব্য করবেন হয়তো, অথবা কোনো প্রশ্ন রাখতে পারেন। ভাই মাসুম বিল্লাহ বলুন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
মাদের গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম।
জি,
ভালো আছেন সকলে?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলুন।
আজকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ভালো বিষয়। আজকে এই যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশের যুবকরা তাদের কর্ম বিক্রি করেন, যেটা বলে রাষ্ট্রের যে বড় একটা অংশ রেভিনিউ আসে সেটা কিন্তু এই তরুণ যুবকদের মধ্য থেকেই। বিদেশে যে ব্যাপারটা সেটা হলো যে তাদেরকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে নিরাপদ একটি স্থানে রেখে এবং একটি পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ কাজে সম্পৃক্ত করেন বিদেশিরা। ঠিক সেরকম আমাদের বাংলাদেশের বর্তমান সরকারও সেই জিনিসগুলোকে তারা আলোচনায় আওতায় নিয়ে এসেছে এবং চলতি বছরে 10 লক্ষ বেকার যুবকদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুব সমাজকে কাজে লাগাবে এই প্রতিশ্রুতি অনেকটাই আমি শুনেছি ওই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে। তিনি টেলিভিশনে বাংলাদেশ সরকারের পক্ষে একবার বক্তব্য তিনি বলেন যে যুবকদেরকে দক্ষতার দিক থেকে এগিয়ে নিয়ে এদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে আমরা দেশের অর্থনৈতিক মানব সম্পদের রূপ দেব এই বেকার যুবকদের। আসলেই আমি অনেকটা উপলব্ধি করেছি বাংলাদেশের এই তরুণরা বিদেশে গিয়ে তাদের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে তারা সুনামের দিকে এগিয়ে যায় এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বড় বড় যে বিল্ডিং গুলো তৈরি হয় বা শিল্প কারখানা গুলো তৈরি হয় সেটি বড় একটি পরিসরে বড় অঙ্কের টাকা তারা ওখান থেকে অর্থনৈতিক ভাবে আয় করে, সেই টাকাটা আমাদের বাংলাদেশের রেভিনিউর সাথে সম্পৃক্ত হচ্ছে। আমি বলতে চাই যে বর্তমান সরকার যদি আরো একটু চিন্তা করে যে ইতিপূর্বে কিছু দালাল চক্রের মধ্যে পড়ে আমাদের দেশের যুবকরা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেদিক থেকে সরকার যদি আরেকটু সচেতন হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করলে তারা আরো বেশি অর্থনৈতিক ভাবে আয় করতে পারবে, সচ্ছল হতে পারবে এবং বেকারত্ব ঘুচবে, এই বিষয়টাই আমি।
জি মাসুম বিল্লাহ, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি, আপনি জনগণের প্রতিনিধি বাংলাদেশের জাতীয় সংসদে এবং আইনবিদ এবং সমাজকর্মী, সচেতন নাগরিক, তো আপনি মাসুম বিল্লার এই মন্তব্য সম্পর্কে মন্তব্য করবেন?
জি, আমি মাসুম বিল্লাহ, ভাই মাসুম বিল্লাহ পারফেক্টলি বলেছেন যে আমরা একটা স্কিল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি এবং আমি ওনার সাথে পুরোপুরি একমত। আমি বিনয় সাথী স্যার যে বক্তব্যটি তুলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে কিন্তু একটা ঘাটতি আছে এবং সারা বিশ্বের গণতন্ত্র অথবা সংসদীয় গণতন্ত্র ডিসপ্রপোর্শনেট অংশ বা একটা ডিসপ্রপোর্শনেট ভাবে চলছে বাংলাদেশেও তাই। হ্যালো,
জি আমরা শুনছি।
এই ডিসপ্রপোর্শনেট ভাবে তার কারণ হচ্ছে যেমন বাংলাদেশেও আপনি যদি তরুণ যুবক ধরেন এরা হলো 70-80% ভোটার, কিন্তু সংসদে তরুণ বা যুবক আছে মাত্র 5-10%, অর্থাৎ ভোটারের পার্সেন্টেজ 70% তরুণ, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা হচ্ছে লেস দেন 5%। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এটা ওয়ার্ল্ডের পার্লামেন্টারিয়ানদের সবচেয়ে বড় ফোরাম এবং ইউনাইটেড ন্যাশনস এর অ্যাফিলিয়েটেড পার্লামেন্টারিয়ান ফোরাম, তারা বলছে 2035 সালের মধ্যে 50% মেম্বার অফ পার্লামেন্ট তরুণ হতে হবে। এইটার জন্য যে ফেজ বাই ফেজ
রোডম্যাপ, এটা আবার কোন দেশ এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। যেমন আমাদের দেশের তরুণ বা যুবকরা ভোট করতে গেলে তারা ডেফিনেটলি একটা ফাইন্যান্স একটা বিগ ইস্যু, তার ইলেকশনের খরচ কে দেবে। এইটা যেমন জার্মানিতে প্রত্যেক দলকে রাষ্ট্র থেকে খরচ দেওয়া হয়, আমাদের দেশের সব বিভিন্ন দেশে উচিত তরুণরা যখন ইলেকশন করবে বা রাজনীতি করবে তার পোস্টার ছাপিয়ে দেয়া, তাকে ফান্ডিং করা। এটা না করলে দেশে যদি রাজনীতি তরুণদের আগমনটা না ঘটে তাহলে তরুণদের চিন্তাটা সংসদে প্রতিফলিত হবে না, প্রতিবিম্বমূলক হবে না, তখন স্বাভাবিকভাবে একটা রিপ্রেজেন্টেশন ঘাটতি দেখা যাবে। তরুণরা চাচ্ছে একটা, কিন্তু সংসদে একটা সার্টিন এজ অফ পিপল থাকার কারণে ন্যাচারালি তখন দেখা যাবে সেখানে এই মিসম্যাচটা হবে। এবং পৃথিবীর অনেক দেশে বর্ণ বৈষম্য বা উগ্র জাতীয়তাবাদ এই সমস্ত বিষয়ে কিন্তু তরুণরাই প্রতিবাদ করে থাকে। এবং পৃথিবীর অনেক দেশে দেখা গেছে যেখানে তরুণ ভোটাররা ভোট কেন্দ্রে গেছে সেখানে উদারপন্থী সরকার গঠন করেছে, যেখানে তরুণ ভোটাররা কোন একটা কারণে ভোটে যায়নি অথবা ডিসএঙ্গেজ টলারেন্স দূরে থেকেছে, সেখানেই দেখা গেছে উগ্র জাতীয়তাবাদী কোনো সরকার গঠন করেছে, যেটা দেশের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য খুব একটা ভালো ব্যাপার না। আমাদের দেশের তরুণদের কিন্তু রাজনৈতিক সাফল্যটা আমি অনেক বড় থেকে দেখবো। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নেই যারা স্বল্প সময়ের মধ্যে তরুণদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, তরুণদের নেতৃত্বে মানে অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। এবং ক্ষুদিরাম আমাদের এলাকায় একজন অতি তরুণ, এবং সেই ক্ষুদিরাম তো ফাঁসিতে চলে গেল, ক্ষুদিরামকে দেখে উৎসাহিত হয়ে ভগৎ সিং তার ডায়েরিতে লিখেছিলেন যে উনি ক্ষুদিরামকে দেখে উৎসাহিত হয়েই ভগৎ সিং তার জীবন আত্মহত্যা করেছে। আমাদের তরুণদের একটা ম্যাসিভ অসাধারণ রাজনৈতিক সাফল্য আছে। এখন কি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তবুদ্ধির চর্চা কমে গেছে। ইভেন আমরাও যখন 10-15 বছর আগে ভার্সিটিতে পড়তাম আমরা সেখানে বামপন্থীদের সড়ক পদচারণা দেখতাম, আওয়ামী লীগ বিএনপি পদচারণা দেখতাম, কোনো কোনো অংশে আমরা জাতীয় পার্টির পদচারণা দেখতাম, প্রতিদিন 1-2 ঘন্টা তরুণরা রাজনীতি নিয়ে আলোচনা করত, বিশ্ব রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, দেশীয় রাজনীতি। কোনো একটা কারণে মনে হচ্ছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন একটি দলের একটি চিন্তার একটি মতাদর্শের হয়ে যাওয়ার কারণে তরুণদের কিন্তু মুক্ত বুদ্ধির চর্চাটার স্কোপ কমে যাচ্ছে। আর মুক্ত বুদ্ধির চর্চা ছাড়া মানুষ অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারে না, আমি মনে করি মুক্ত বুদ্ধির চর্চা ছাড়া তরুণরাও উদার হতে পারবে না, উদার চর্চা করতে পারবে না। সে কারণে আমাদের এখন উচিত তরুণদেরকে প্যাট্রোনাইজ করা, স্পন্সর করা রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে, এবং প্রতিটি দলেরই একটি নিয়ম করা উচিত, তাদের যে গঠনতন্ত্র থাকবে সেখানে সার্টেন অ্যামাউন্ট অফ সিট অথবা সার্টেন অ্যামাউন্ট অফ পোস্ট তরুণদের জন্য রিজার্ভ থাকবে, এটা 30-40% হওয়া উচিত। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একটা সার্টেন পার্সেন্টেজ তরুণদের জন্য নমিনেশন দেওয়া উচিত এবং সেফ সিটে দেওয়া উচিত। আমরা ভুলে গেলে হবে না বঙ্গবন্ধু কিন্তু 27 বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। বঙ্গবন্ধু যদি 27 বছরে মন্ত্রী এমপি না হতেন হয়তোবা বঙ্গবন্ধু পরবর্তীতে এত বড় একটি বিশাল আন্দোলনের লিড দিতে পারার মতো আত্মবিশ্বাস হতেও পারতো নাও হতে পারতো। তরুণ বয়সেই যারা রাজনীতি একটু সফল হয় তারা কিন্তু দেশজাতিকে অনেক কিছু দিতে পারে। এটাকে মাথায় রেখে আমাদের এখন রাজনীতিতে তারুণ্যের প্রভাবটা বাড়িয়ে দেয়া, রাজনীতিতে যেন অনেক তরুণ আরো আসতে পারে, উৎসাহিত হতে পারে, এবং সেটা শুধুমাত্র যেন একটি দল বা সরকারি দলের না হয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই মনে করে থাকে যে সরকারি দলটি করলে হয়তো বা চাকরি বাকরিতে সুবিধা হতে পারে, এটা বাংলাদেশের পপুলার পারসেপশন। বাট আমরা যোগ্যতার ভিত্তিতে যদি সবকিছু করা হয় অন্ত বেসিস অফ মেরিটোক্রেসি তাহলে সবাই তার পছন্দ দিয়ে দলটি করতে পারবে, এবং এটি করা হলে আমার মনে হয় যে এদেশের তরুণরা অবশ্যই বাংলাদেশে একটা আদর্শ গণতন্ত্র ভবিষ্যতে নিতে পারবে। কারণ তরুণরা মোরাললেস গণতন্ত্রকে পছন্দ করে, তরুণরা মোরাললেস লেজিস্লেটিভ ইকোনমিকে পছন্দ করে, তরুণরা মোরাললেস আমাদের উদার মতবাদকে পছন্দ করে, এবং পৃথিবীতে যতগুলো উদার মতবাদের রিফ্লেকশন হয়েছে বিপ্লবের মাধ্যমে অথবা ভোটের মাধ্যমে এটা কিন্তু তরুণদের মধ্যেই হয়েছে।
কিছুক্ষণ আগে মনিজুর রহমানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাহিদ মনিজুর রহমান কি ফিরে এসেছেন আমাদের সঙ্গে?
হ্যাঁ হ্যাঁ আমি আছি।
হ্যাঁ মনিজা,
আমি একটু ওনার সাথে একটু বলতে চাচ্ছি।
অবশ্যই অবশ্যই বলুন।
তো আমি ওনার সাথে আমি একমত। তো আমার যেটা মনে হয় যে আসলে আমাদের মানে ছাত্র রাজনীতি মানে মূল রাজনীতিতে আসার আগে যে বিভিন্ন ধাপ থাকে তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি, তো এটা আসলে এখন সেভাবে নেই, মানে আছে রাজনীতি কিন্তু গণতান্ত্রিক চর্চাটা নেই। একটা একজনকে মানে রাজনীতিতে আসার আগে তাকে তো প্রচুর পড়াশোনা করতে হয়, যেমন গণতন্ত্র কি, রাষ্ট্রযন্ত্র কি, সমাজতত্ত্ব, এসব মানে বিষয় নিয়ে তাকে অনেক জানতে হয়, তারপর নেতৃত্বের গুণাবলী কিভাবে অর্জন করতে হয়। আমাদের এখন যারা রাজনীতি আসছে তারা কি এগুলো জেনে আসছে? তারা তো জেনে আসছে না। তার ফলে এর ফলশ্রুতিতে ধাপে ধাপে যে একটা নেতৃত্ব তৈরি হওয়ার মানে সম্ভাবনাটা, সেটা আসলে অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, যেমন কিছুক্ষণ আগে একজন শ্রোতা বললেন জুনায়েদ আহমেদ পলকের কথা, এরকম কিছু ভালো মানে তরুণ রাজনীতিবিদ খুব ভালো করছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে মানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে খুব অবিলম্বে এই দিকটা খুব মানে দৃষ্টি দেওয়া উচিত। কারণ আপনি দেখেন বাংলাদেশের মূল যে রাজনৈতিক দলে যারা নেতা ব্যক্তিরা, তাদের যখন একসময় চলে যাবেন তখন বিকল্প কারা আসবেন, সেভাবে কিন্তু বিকল্প তৈরি হচ্ছে না মানে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অথচ দেখেন যে আমি নিউ ইয়র্কে থাকি, যেমন নিউ ইয়র্কে আমি দেখেছি যে এখানে বিভিন্ন কেউ যদি চিন্তা করে যে আমি ধরেন আমি চিন্তা করলাম আমার সাপোজ আমার বয়স 30 বা 35, আমি চিন্তা করলাম যে আমি রাজনীতি করব, তখন আমি বা আরো কম 30-25, তো আমি তখন আমি কি করব? তো আমি এখানে বিভিন্ন লিডারশিপ ট্রেনিং আছে, যেমন হোয়াইট হাউস আমি ইন্টার্নশিপ করতে পারি, কংগ্রেসে দিয়ে ইন্টার্নশিপ করতে পারি, কিংবা আমি খুব কাছে সিটি কাউন্সিল মানে ইয়াং লিডারশিপ যে ট্রেনিং গুলো সেগুলো নিতে পারি। তারপরে আমি আস্তে আস্তে আমি রাজনীতি বিভিন্ন ধাপে ধাপে জড়াবো, আমি প্রথমে আমার স্থানীয় রাজনীতিতে যুক্ত হব, তারপর আমি স্টেট লেভেলে যাব, এভাবে ধাপে ধাপে যাব। কিন্তু আসলে কি বাংলাদেশে কি চর্চাটা আছে? মানে এই এর ফল হয় কি তরুণরা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে যারা রাজনীতিবিদ তাদের বেশিরভাগই ছেলে মেয়েরা কিন্তু বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে বা বিদেশে ক্যারিয়ার করে। তার ফলে এটাও হয় না যে রাজনীতিবিদের পরবর্তী প্রজন্ম যে রাজনীতিবিদ হবে, বা সেটাও কিন্তু এখন কমে গিয়েছে। অথচ দেখেন যে বঙ্গবন্ধুর কথা বলা হলো, তারপর বঙ্গবন্ধুর সময় মানে 1971 সালে বা 70-এর যে ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যেটা ছিল, আপনি দেখেন তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, তারা কিন্তু খুব তরুণ ছিল, কিন্তু তারা তাদের কিন্তু বিরাট ভূমিকা ছিল, সেই রকম কিন্তু আমরা দেখি না আসলে।
জি, বর্তমান বিশ্বে সামাজিক মাধ্যম যে উন্নয়নের ধারাকে প্রভাবিত করে তাতে কোনোই সন্দেহ নেই। তো এখন অনেকে বলেন যে সামাজিক মাধ্যম এখন যুব সমাজের কবজায়, আবার কেউ বলেন যুব সমাজ সামাজিক মাধ্যমের কবজায়। তো এই বিষয়টার উপর জুনায়েদ আহমেদ, জুনায়েদ সাকিব আলোকপাত করবেন।
ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট এই বিষয়টা আসার আগে একটু আগের বিষয় থেকে যদি মাসুম বিল্লাহ যে ফিক্সিং কথা বলেছিলেন, দেখুন আমাদের দেশে মানে এখন যদি আমরা ধরি যে তরুণদের একটা অংশ মুষ্টিমেয় অংশ বলবো প্রিভিলেজ, অর্থাৎ তারা মোটামুটি ভাবে উচ্চশিক্ষা পর্যন্ত যেতে পারেন, এক ধরনের উচ্চশিক্ষা পান, হয়তো সার্টিফিকেটটা তাদের থাকে, এবং দেশের ভেতরে চাকরির সন্ধান থাকেন, কেউ এদের মধ্যে একটা অংশ বিদেশেও যান। বাকি বড় অংশ কিন্তু যাকে আমরা বলতে পারি যে ওইভাবে মানে সুবিধা বঞ্চিত মানে একদিক থেকে, কারণ তারা বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান, এবং তারা হয় গ্রামাঞ্চলে কাজ করেন, না হয় শহরাঞ্চলে কাজ করেন, না হয় এক এবং একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতে যান। এখন এই গিভেন সিচুয়েশনের মধ্যে তরুণদের জন্য কাজ করার ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা তো হচ্ছে যে এই যে বিপুল সম্ভব সুবিধা বঞ্চিত যারা আছে তাদের দক্ষতা বৃদ্ধি, সেটা তারা দেশের ভেতরেই কাজ করেন অথবা বিদেশেই কাজ করেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের মনোযোগ দেওয়া দরকার, তাদেরকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলা, এবং সেই কাজ যদি আমরা ভালো মতো করতে পারি তাহলে দেশের অর্থনৈতিক যে প্রক্রিয়া এক্সিস্টিং প্রক্রিয়া আছে সেখানে আমরা এর চেয়ে অনেক বেশি মানে ভ্যালু অ্যাড করতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে একটা দেশ তো শুধু তার শ্রমশক্তি বিক্রি করে, বিদেশের জন্য শ্রমশক্তি তৈরি করে তার সেই দেশ উন্নতি হতে পারে না। তাই আমরা যদি উন্নয়নের প্রক্রিয়া সত্যি সত্যি পুরো জাতিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এখানে পুরো জনগোষ্ঠীকে শিক্ষার ক্ষেত্রে একটা সমমান সম্পন্ন জায়গা থেকে ধীরে ধীরে গড়ে তোলা দরকার। তাহলে আমরা আমাদের জনশক্তিটাকে সমমান সম্পন্ন শিক্ষায় কিভাবে গড়ে উঠবে তার পরিকল্পনা 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা দরকার, এবং সেইটা যদি করতে পারি তাহলে সত্যি অর্থে তরুণদের এই অংশগ্রহণটাকে আমরা নিশ্চিত করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের সমস্যাটা এখন যে জায়গায় সবচেয়ে বড় আকারে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যারা ক্ষমতাধর ব্যক্তি, সেটা যে কোনো দিক থেকে হোক, অর্থের দিক থেকে অথবা রাজনৈতিক ক্ষমতার দিক থেকে হোক, রাষ্ট্রীয় ক্ষমতার দিক থেকে হোক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি যারা ক্রিয়াশীল আছেন, তারা কিন্তু মানে তাদের এই দেশ নিয়ে কি দীর্ঘমেয়াদী কোনো ভাবনা আছে? কেবলমাত্র কয়েকটি প্রকল্প, উন্নয়ন প্রকল্প করাই কিন্তু উন্নয়ন না। উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে মানুষ তার অংশগ্রহণের মধ্যে দিয়ে তার নিজের সুবিধাগুলোকে নিশ্চিত করার জায়গা তৈরি করতে পারছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে যদি আমি সার্ভিস না পাই, কতগুলো স্থাপনা দিয়ে তো আসলে উন্নয়ন হয় না। এখন এটা একটা বড় জায়গা দাঁড়িয়েছে যে তারা কেউ এই দেশকে নিজের ভবিষ্যৎ স্থান হিসেবে, লোকেশন হিসেবে আর চিন্তা করেন না। তারা মনে করেন তাদের সন্তানরা বিদেশে চলে যাবেন, সেখানেই থাকবেন, সেখানেই তাদের ভবিষ্যৎটা গড়বেন। এইটা যদি আমাদের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের সন্তানদের ক্ষেত্রে একটা বড় অংশের জায়গা, কিন্তু উল্লেখযোগ্য অংশের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রবণতাটা, এবং এইটা ফলে বাংলাদেশটা নিয়ে যেন তারা আর মাথা ব্যথা নেই, এটা আমাদের তরুণদের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যতের জন্য খুবই প্রতিবন্ধক একটা জায়গা। কেননা দেশটাকে ঠিক করার ক্ষেত্রে আর এইরকম একটা অবস্থা যদি পলিসি মেকারদের হয় তখন খুব মুশকিল হয়ে যায়। তো আমি যে জায়গায় ফিরে আসি, যেটা স্বামী হাজার পাটোয়ারি একটা বড় বিস্তৃত ভাবে বললেন যে আমাদের এখানে রাজনৈতিক ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণের জায়গাটা বাড়ানোর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদানের জায়গা হচ্ছে যে আমি ছাত্র অবস্থা থেকে কি ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশনের মধ্যে বড় হচ্ছে। এটা সবসময় জরুরি না যে হ্যাঁ একটা বিরাট ছাত্র আন্দোলন হচ্ছে সবসময় সেটাই কেবলমাত্র একজন বিশ্বাস করে, কিন্তু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারা কিন্তু খুবই অপরিহার্য একটা শর্ত একজন ব্যক্তির যথাযথ বিকাশের জন্য, মানবিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য। তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোতে যে পরিবেশ বর্তমানে আছে এটা খুবই অ্যালার্মিং যে এখানে আসলেই কারো পক্ষে আর স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, মানে কাঠামোগত সুযোগ নেই। একজন মানে ছাত্ররা এখানে যেভাবে প্রায় এক ধরনের শ্রম শিবিরের মধ্যে যেভাবে থাকে অবস্থান করে সেভাবে তারা অবস্থান করেন, সেটা হলের ক্ষেত্রেই হোক অথবা হলের বাইরের থেকেও যদি তারা কেউ পড়াশোনা করেন তারাও, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে নিয়ন্ত্রিত ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিংবা তাদের প্রতিষ্ঠানগুলোর দ্বারা, এমনকি সেখানে যে প্রশাসন ক্রিয়াশীল তারাও এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে এত ঘনিষ্ঠভাবে যুক্ত কিংবা এই রাজনৈতিক প্রক্রিয়ার বেনিফিশিয়ারি, তার মধ্যে দিয়ে এখানে ছাত্রদের কোনো আশ্রয়ের জায়গাটা নেই। এখন স্বাধীনভাবে যারা চিন্তা ভাবনা করতে পারে না তাদের পক্ষে কিন্তু স্বাধীনভাবে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় নিজের সৃজনশীল অংশগ্রহণ, আন্তরিক অংশগ্রহণটা অসম্ভব হয়ে পড়ে, তখন সে সুবিধা খুঁজবে এবং অথবা সুবিধার পেছনে ছুটবে। তো বাংলাদেশে এই প্রক্রিয়াটা জারি করে আপাত দৃষ্টিতে আমাদের দলগুলো যারা ক্ষমতাসীন আছেন তারা মনে করছেন যে তারা খুব লাভবান হচ্ছেন, কিন্তু এটা শেষ বিচারে তাদের নিজেদের জন্য কিন্তু ভীষণ রকম আত্মঘাতী। এটা সমাজের মধ্যে যে ভীষণ অরাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা বিরাট হুমকি বলে আমি মনে করি। ফলে এই যে বিদ্যমান ব্যবস্থা, গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের ভীষণ রকম অভাব এবং একটা বিরাট রকম একটা কি বলবো কর্তৃত্ববাদ এখানে ক্রিয়াশীল, তার সে যে চুইয়ে পড়া কিংবা তার প্রভাবটা যেভাবে একেবারে নিচতলা পর্যন্ত, সর্বনিম্ন কাঠামো পর্যন্ত চলে গেছে, সেটা তরুণদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ক্ষেত্রে পদে পদে শারীরিক মানসিক কাঠামোগত বাধা সৃষ্টি করছে। এই বাধাটা দূর না করতে পারলে আমরা তরুণদের মধ্যে থেকে রাজনৈতিক প্রক্রিয়া কাউকে এনে বসিয়ে দিলেই কিন্তু তরুণ তারুণ্য দেখাতে পারবে না। তরুণরা বয়সে তরুণ হলেও চিন্তা তার তারুণ্য আছে কিনা সেটা খুব জরুরি প্রশ্ন। তো চিন্তার তারুণ্য তৈরি হবে সে যখন স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে। এখন আমাদের সোশ্যাল মিডিয়া যেটা, সেটা আপনি ঠিকই বলেছেন যে সোশ্যাল মিডিয়া একদিক থেকে তরুণদের কর্তৃত্বে আছে, আবার তরুণরা সোশ্যাল মিডিয়ার কর্তৃত্বে চলে গেছে। এই যে আমি মনে করি যে এক কথায় যে সমাজে কোন ধরনের প্রবণতা প্রভাবশালী সেটাই শেষ পর্যন্ত বাকি সবকিছুকে প্রভাবিত করবে। আমাদের সমাজে যেহেতু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার ভীষণ রকম কঠিন হয়ে পড়ছে, সোশ্যাল মিডিয়াতেও তার প্রভাবটা থাকবে, ফলে গুজব, বিভ্রান্তি, নানা ধরনের কি বলা যায় যে নানা ধরনের ভুল চিন্তা ভাবনা, বিকৃতি, এগুলো অনেক বেশি প্রভাব বিস্তারকারী হয়ে উঠবে এবং স্থূল জিনিসপত্রই প্রভাবশালী হয়ে উঠবে। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারে যদি আমাদের মধ্যে তরুণদের মধ্যে সিরিয়াস চিন্তা ভাবনার বিষয়টাও তাদের অংশ হয়েছে, তখন সোশ্যাল মিডিয়া সিরিয়াস বিষয়ে কিংবা সমাজের জন্য বৃহত্তর ইতিবাচক বিষয়ে প্রভাবশালী হয়ে উঠবে। ফলে সোশ্যাল মিডিয়া নিজে নিজে কিছু বদলে দিবে বলে আমি ঠিক মনে করি না। পদ্ধতি কিংবা একটা স্পেস হিসেবে এটা দারুণ শক্তিশালী, কিন্তু এইখানে নির্ভর করবে যে সমাজের মধ্যে আমরা অন্যান্য কাঠামোগুলোর মধ্যে কি ধরনের চিন্তা আসলে আমরা তরুণদের মধ্যে নিয়ে আসতে পারছি কিংবা চর্চার মধ্যে তরুণরা যেতে পারছে, সেটা শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ডিরেকশনকে অনেক বেশি প্রভাবিত করবে বলে মনে করি।
জি ব্যারিস্টার পাটোয়ারি, এই যে জোনাথ সাকি কর্তৃত্ববাদী কর্মকাণ্ড কর্তৃত্ববাদী ধারার উল্লেখ করলেন, এটা যুব সমাজকে কতখানি নিরুৎসাহিত করছে বা আদৌ করছে কিনা, এবং এটা সামগ্রিকভাবে ভবিষ্যৎ দিনগুলোকে কিভাবে প্রভাবিত করবে?
একটা তো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকতে গেলে ক্ষমতাসীন দলের মিছিলে যেতে হচ্ছে বা ক্ষমতাসীন দলের সিট পেতে গেলে ক্ষমতাসীন দলগুলোর মধ্যে থাকতে হচ্ছে, এগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে ক্ষমতাসীন দলটা অযাচিত ভাবে ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আদর্শিক ভাবে ভারী হচ্ছে না, অনেকটা কনভিনিয়েন্স এর কারণে ভারী হচ্ছে। এবং এটা যখন ক্ষমতাসীন দল কখনো ক্রাইসিস পড়ে তখন এই কনভিনিয়েন্স ভিত্তিতে যে লোকগুলো দলগুলো করে তাদেরকে তারা পায় না। যাক, আমি যেটা বলবো, যেহেতু আমরা একটা স্বাধীন দেশ, আমাদের এখন আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে বা বিপ্লব করতে হবে, এভাবে নেতৃত্ব আসবে এমনটা ভাবা ঠিক না। আমাদের এখন নেতৃত্ব পিসফুলি আনতে হবে, এবং একটা সময় আমাদের এখানে বাম ফ্রন্টের লোকজন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, প্রচুর ইউথকে নিয়ে পার্শ্ববর্তী ক্যালকাটাতেও নকশালরা বামপন্থী আন্দোলন করেছিল, সেই ফেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। দেন আরেকটা ফেজ কিছুটা আসছিল জঙ্গিবাদ, কিছু কিছু তরুণ যুবকরা জঙ্গিবাদের দিকে গিয়েছিল খুব সামান্য, সেটাও কিন্তু এখন অনেকটা টলারেবল স্টেজে। বাংলাদেশে মুসলিম কান্ট্রির মধ্যে আমি মনে করি ওয়ান অফ দা মডেস্ট মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এবং আমাদের তরুণরাও সেই উদারপন্থীর দিকে যাবে। সোশ্যাল মিডিয়া এখানে যে ভূমিকাটা পালন করবে, একটি সরকার যতই কর্তৃত্ববাদী হোক, যতই অথরিটেরিয়ানিজমের বিশ্বাস করুক বা না করুক, সে কিন্তু সারা ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়াকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, পৃথিবীর কোনো দেশই পারে না চায়না ছাড়া। তো সেখানে কিন্তু আমাদের এই দেশের যে কানেক্টোগ্রাফি, বাংলাদেশের তরুণরা, এই রিজনের তরুণরা সারা বিশ্বের তরুণের সাথে যুক্ত হচ্ছে, আমাদের এখানকার কোনো ইনজাস্টিস সেটা সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে, আবার সারা পৃথিবীর যে কোনো ইনজাস্টিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমাদের তরুণরা পৃথিবীর অন্যান্য দেশের ইনজাস্টিস এর প্রতিবাদ করছে, আমাদের এখানে ইনজাস্টিস হলে সারা বিশ্বের প্রতিবাদ হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং এক্ষেত্রে তরুণরা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, এটা যেমন সত্য, বাট তরুণরা পুরোপুরি সোশ্যাল মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এটা আমি বিশ্বাস করি না, কারণ এখনকার ওপেন ট্রান্সপারেন্ট যুগে অনেক তথ্যই ক্রস চেক করার সুযোগ আছে, এবং একটি ফেসবুকে নিউজ আসলেই সেটির সাথে মন্তব্য কি আসছে, সেটির সাথে অন্যরা কি বলছে, অন্যান্য সাইট গুলো থেকে কি আসছে, সবকিছু মিলিয়ে কিন্তু তরুণরা একটা একটা মতবাদ ধারণা তৈরি করে, যে ধারণাটা অবশ্যই অনেক সময় নিয়ন্ত্রিত হয়। যেমন আমি নিজে পৃথিবীর অনেক দেশে গেছি, আমার কাছে এখানে মিডিয়াতে দেখে যা মনে হয়েছিল ওখানে গিয়ে দেখেছি রিলেটিভস কমপ্লিটলি ডিফারেন্ট, বাট দ্য ফ্যাক্ট রিমেইন সোশ্যাল মিডিয়া ক্যান নট বি সাপ্রেসড, ইট ক্যান নট বি কনফাইন্ড, একটা বোতলে ধরে রাখা যাবে না, আপনি পত্রিকার প্রিন্ট বন্ধ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো একটি অপশন সবসময় খোলা থাকবে, এবং এটার ভালো দিকই খারাপ দিকের থেকে অনেক বেশি। তো আমি যেটা মনে করছি যে সোশ্যাল মিডিয়া এই সামনে, এবং আপনি এটাকে কখনো বন্ধ করতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা আইটি রেভলিউশন যখন জবটা হয়েছে সেটাকে ওয়েলকাম করে নিয়ে হচ্ছে সব থেকে ভালো। বাংলাদেশ যেমন তিনটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, বাংলাদেশের তরুণরা সেখানে অংশগ্রহণ করতে পারেনি, বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি, ভারত অংশগ্রহণ করতে পারেনি, বরঞ্চ ভারত এবং বাংলাদেশের সম্পদ লুট করে ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। বাট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু চায়না, বাংলাদেশ, ভারত কিন্তু একটা লিডিং পজিশনে নিচ্ছে, এবং আমরা এতে তৈরি হচ্ছি, আমাদের তরুণদের তৈরি করছি। একইভাবে থার্ড আইটি রেভলিউশন যেটা হচ্ছে সেটা তো আমাদের তরুণদেরকে তৈরি করতে হবে। আমরা এখন যে ইন্টারনেটের বিশাল যুগ, উবার বলেন, booking.com বলেন, azure.com বলেন, পাঠাও বলেন, অর্থাৎ যে ভার্চুয়াল বিজনেস ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল পলিটিক্যাল ওয়ার্ল্ড, এগুলোর মধ্যে কিন্তু আমাদের তরুণদেরকে অ্যাডাপ্ট করাই নিতে হবে। আমার মনে হয় অ্যাডাপ্ট করাতে পারলে তারা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে। একটা জিনিস হচ্ছে তরুণদের রাজনৈতিক চর্চা, এবং সেটির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজগুলো, ছাত্রাবাসগুলো প্রথম থেকেই পলিটিক্যাল কনসিডারেশনটা বাদ দিয়ে দিতে হবে। হলে রুম পেতে গেলে আপনাকে সরকারি দল করতে হবে, এটা বাদ দিতে হবে। আপনি অ্যাডমিশন হতে গেলে কোনো কোনো জায়গায় খুব কম হয়, আপনাকে সরকারি দল করতে হবে, এটা বাদ দিতে হবে। অর্থাৎ ক্যাম্পাস প্রেমিকে গিয়ে প্রথম দিনই একটা সহজ সরল সাধারণ ছেলে সরকারি দলের যে আধিপত্য পাত্র তার দৃশ্যমান হয় এটা সরিয়ে ফেলতে হবে। তাহলে একটা কম্পিটিশন আসবে সরকারি দলের সাথে বিরোধী দলের, সরকারি দলের সাথে অন্যান্য ছোট দলের, অথবা নিউট্রাল কোনো ফোরাম। আমরা কেন শুধুমাত্র এই রাজনৈতিক দলের চিন্তার মধ্যে চিন্তা আচ্ছাদিতে থাকি? এর বাইরেও তো অনেক ছাত্র ছাত্র কল্যাণে কাজ করবে, যে ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করবে, ছাত্রদের দাবি দেওয়া গুলো করবে, কোনো টিচার যদি কোনো ছাত্র বা ছাত্রীর সাথে মিসবিহেভ করে সেটা নিয়ে মুভমেন্ট করবে, হলের খাবারের মান নিয়ে মুভমেন্ট করবে, ইলেকট্রিসিটি না থাকলে মুভমেন্ট করবে, লাইব্রেরিতে বই না থাকলে মুভমেন্ট করবে। এই জিনিসগুলো কিন্তু প্রপারলি পলিটিক্সের সাথেও জড়িত না। কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠানে, আমার এই রাজনীতির 10 বছরের জীবনে, এমপি 1.5 বছরের জীবনে, আমরা কোনো প্রতিষ্ঠানে এই থার্ড পার্টি নিউট্রাল রোল করা স্টুডেন্ট বা তরুণ খুব একটা পাচ্ছি না। সবাই ওখানে গিয়ে কাছিমের খোলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই খোলটা সরকারি দল তৈরি করে দিচ্ছে, সবাই সেখানে অ্যাডজাস্ট বা অ্যাডাপ্ট করে নিচ্ছে। এই যে তরুণ বয়সেই সবাইকে আমরা অ্যাডাপ্ট করিয়ে নিচ্ছি, সারা জীবন কিন্তু তার প্রতিবাদ করার ভাষা নষ্ট করে ফেলছি। যে একটা ভাইব্রেন্ট ন্যাশন আমরা আছি, এই বাংলাদেশকে যে বৈভবপুর বলা হতো এবং যে কারণে বাংলাদেশ দীর্ঘদিন কেউ কলোনি করতে পারতো না, সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা সরে আসছি। যে কারণে রাষ্ট্র বা সরকারের উপর সবচেয়ে প্রধান যে আমি বলবো প্রতিবন্ধকতা ছেড়েছেড়ি হওয়ার ক্ষেত্রে তরুণ সমাজের ভয়েস, এটা আস্তে 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 কমে আসছে। পাবলিক অপিনিয়ন হচ্ছে পার্লামেন্টের বা সরকারের অ্যাবসোলুটিজমের সবচেয়ে বড় বাধা বা সেফগার্ড, সেফটি নেট। সেই সেফটি নেটটা কিন্তু কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা সরকারের জন্যও ভালো না, সরকারি দলের জন্য ভালো না, বিরোধী দলের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। ছাত্র অবস্থায়, তরুণ অবস্থায় গুরুত্বপূর্ণ তাদের চিন্তা চেতনায় গঠিত করতে হবে। এখানে একটা ইনস্টিটিউশনাল চর্চা আমাদের করা প্রয়োজন। সেটার জন্য প্রথমেই লিবারেল করে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। আরেকটি আমি বলবো, শিক্ষায় যারা যেতে পারছে না মেইন স্ট্রিম শিক্ষায়, অতি দ্রুত তাদেরকে টেকনিক্যাল, নার্সিং, ভোকেশনাল, মেডিকেল টেকনোলজি অ্যান্ড অন্যান্য যে টেকনিক্যাল এডুকেশন আছে খুব দ্রুত এটাকে সাপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমাদের সমস্ত তরুণরাই আইদার ফর্মাল এডুকেশন অথবা স্কিলফুল এডুকেশন যে কোনো একটা থাকবে, হয় স্কিল নয় একাডেমিক, হয় একাডেমিক কোয়ালিফিকেশন অথবা দক্ষতা, এই দুটোর মধ্যে একটা থাকলেই সে আর কখনো ফ্রাস্ট্রেটেড হবে না, তাকে জব খুঁজে নিতে হবে না, জব তাকে খুঁজে নেবে, সে এন্টারপ্রেনার হতে পারবে, সে বিদেশে যেতে পারবে দক্ষ শ্রমিক হিসাবে। এই সমস্ত দরজাগুলো খুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং যেহেতু আমাদের এই সরকারের আমলে আমি বলবো যে অর্থনীতি একটা শক্ত অবস্থানে আছে, এই দায়িত্বগুলো সুচারুভাবে এখনই পালন করতে হবে। এবং ব্রিজ, কালভার্ট বা অন্যান্য বড় বড় স্ট্রাকচারে বিপুল পরিমাণ অর্থ খরচ না করে ওই টাকায় আমরা কত হাজার, কত লক্ষ, কত কোটি তরুণকে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি করতে পারছি, এটাই সরকারের মুখ্য মানে ইয়ে হওয়া উচিত। এবং ভারতে তো একটি মিনিস্ট্রি করা হয়েছে, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ। আমাদের কিন্তু এন্টারপ্রেনারশিপের কোনো এখানে মন্ত্রণালয় নেই, স্কিল ডেভেলপমেন্টের কোনো মন্ত্রণালয় নেই। আমাদের ডুইং বিজনেস সুযোগটা অত্যন্ত পিছনে, যে কারণে তরুণরা যখন উদ্যোক্তা হবে তারা প্রথমেই পিছিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলোতে অবশ্যই সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, অত্যন্ত দ্রুত পলিসি লেভেলে কিছু পরিবর্তন না করলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না।
জি, আমরা খুব অল্প সময়ের জন্য মনিজা রহমানের একটু মনোযোগ আকর্ষণ করছি। আমরা দেখেছি 2012-র নির্বাচনে এই মিলেনিয়াল গ্রুপের নবীন বয়সীদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তারাই আবার 2016-র নির্বাচনে খুব একটা চোখে পড়েনি। মনিজুর রহমান, কেন মনে হয়? হ্যালো,
আমরা রাজনীতি নিয়ে এর আগে বলেছি যে আসলে যেটা আরো দুজন বক্তা বললেন যে আসলে
গণতান্ত্রিক চর্চাটা কমে যাওয়ার কারণে তরুণরা হয়তো সরে আসছে, কারণ আর বেশিরভাগ সময় যোগ্য মানে যারা অনেক দিন ধরে আছেন তারা
না ওই জায়গাটাতে। আমি আমি অ্যাকচুয়ালি আমি জুনায়েদ সাকি এবং ব্যারিস্টার পাটওয়ারি যে আলোচনা করছিলেন কর্তৃত্ববাদী ধারা নিয়ে, এই কর্তৃত্ববাদী ধারার কোনো প্রভাব এক্ষেত্রে
যেমন আপনি দেখেন যে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কিন্তু আমরা যদি সারা দুনিয়ার প্রেক্ষাপটে দেখি আমাদের তরুণরা কিন্তু অনেক ভালো করছে, কারণ আমরা এখানে যারা এসেছি আমি আপনি আমরা তো ফার্স্ট জেনারেশন, আমরা খুব স্ট্রাগল করছি, আমরা কাজ করছি, দুই তিন রকম কাজ করছি, তারপর বাসায় আমাদের সমস্ত কাজ করতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু চাইছি যে আমাদের পরের জেনারেশনটা যে তরুণরা এরা কিন্তু ভালো করুক, এবং আস্তে আস্তে কিন্তু আমাদের এখানকার মানে মূল ধারায় আমাদের তরুণরা খুব ভালো করছে, শুধু আমেরিকায় না সারা পৃথিবীতেই। তো আমাদের আসলে তরুণদের অনেক ক্ষমতা আছে, আপনি সালমান খানের কথা জানেন যে খান একাডেমি, সালমান খান যে খুব বিশ্ববিখ্যাত খান একাডেমি যেখানে ম্যাথটা খুব পড়ানো হয়, বেসিক্যালি ম্যাথ পড়ানো হয় অনলাইনে। তারপর আমাদের ইউটিউবের নির্মাতা একজন যে জাওয়েদ করিম, তারপর অস্কার অ্যানিমেশন মুভি তৈরি করেছিল নাফিস, এরকম। তো এই এই যে এগুলো আপনি হয়তো বলতে পারেন যে এগুলো অল্প কয়েকজন, কিন্তু
আমাদের
অনেক সম্ভাবনাময়, হ্যাঁ এগুলো অনেক সম্ভাবনাময় দিক। আমার মনে হয় যে বাংলাদেশের যে তরুণরা আছে যারা আমি যারা সমাজে কিছুটা সুবিধাপ্রাপ্ত সেই তরুণদের কথা বলতে, যারা উচ্চ শিক্ষা পেয়েছে, তাদেরকে কাছে আমরা এই রোল মডেল হিসাবে আরো বেশি বেশি করে উপস্থাপন করতে পারি। কারণ আমাদের বাংলাদেশে একটা তরুণদের একটা বড় দিক হচ্ছে যে মানে নেগেটিভ দিক হচ্ছে যে মাদকাসক্তি, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করিনি, কিন্তু অনেক হতাশা, তারপর সমাজের বিভিন্ন স্খলনের কারণে মাদকাসক্তি শক্তিটা চলে আসছে। তো আমরা যত মানে বিভিন্ন যেটা বলা হচ্ছে যে গণ রাজনৈতিক চর্চা, রাজনৈতিক অনুশীলন বাড়ানো কিংবা স্কিল বাড়ানো, লিডারশিপ ট্রেনিং, এগুলো তো রাজনীতির দিকে, কিন্তু সবাই তো রাজনীতির সাথে যুক্ত হবে না, কিন্তু সামগ্রিকভাবে সবার মধ্যে যেটা ইতিবাচক চর্চা, যে একটা মূল্যবোধ সৃষ্টি কিংবা একটা স্বপ্ন দূরদৃষ্টি, এই যে এটা তৈরি করা খুব জরুরি। এবং মাদকাসক্তি মানে এটা যে নেতিবাচক দিক এগুলো তুলে ধরা, কারণ বাংলাদেশের হোক আর এখানেই হোক মানে বাঙালি বাংলাদেশি মানুষজন খুব পরিবার কাঠামোর উপর নির্ভরশীল, আমরা সবাই খুব পরিবারমুখী, আমরা সবাই পরিবারের সাথে থাকি, এবং পরিবার সবসময় শিক্ষা দেয় যে মাদককে না বলা কিংবা সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থাকা, তারপরও কেন হচ্ছে মাদকাসক্তি ঘটনাগুলো। তো এটা আমার যেটা মনে হয় যে আমরা যত সম্ভব যে তরুণদের মধ্যে আশাবাদী করে তোলা, তাদেরকে সামনে একটা রোল মডেল দাঁড় করানো, তাদেরকে স্বপ্ন দেখানো, তাদের মধ্যে বই পড়া, জ্ঞান চর্চা এগুলো বাড়ানো, এটা আমি খুব জরুরি মনে করি।
জি, আমাদের একজন শ্রোতা দর্শক নূরে আলম সিদ্দিকী, তিনি সংযুক্ত হয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। নূরে আলম সিদ্দিকী ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে নিতে পারবো না, কেননা জবাব দেবার সময় নেই। যদি সংক্ষিপ্ত কোনো মন্তব্য থাকে তাহলে বলুন, সেটা দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানব।
অনেক ধন্যবাদ, দিনাজপুর থেকে বলছি। তো বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এই 1952 বলুন, 1971 বলুন, আমাদের এই তরুণ বা যুব সমাজরা এই দেশটাকে অনেক এগিয়ে নিয়েছে। তো বর্তমান যে প্রেক্ষাপটের কথা বলি, যে বাংলাদেশে এখন প্রায় বলতে গেলে আমি যত তথ্য জেনেছি প্রায় 5 কোটির মতো উচ্চ শিক্ষিত বেকার আছেন, যারা আজকে কর্মসংস্থানে খুঁজে বেড়াচ্ছেন, হন্য হয়ে খুঁজছেন। তো আমার বাড়ি সীমান্ত এলাকায়, হ্যাঁ, বিশেষ করে এই সীমান্ত এলাকার অনেক যুব সমাজ এখন প্রায় মানে ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে যারা কাজে সুযোগ দেওয়া হয়, আমি মনে করি এই কাজের মাধ্যমে এই দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য তারা বিশেষ ভূমিকা রাখতে পারে। এই জন্য সরকারের কাছে আবেদন করবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে।
ধন্যবাদ নূর আলম সিদ্দিকী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি কি একটা মন্তব্য করতে পারি?
একদম সময় নেই, খুব 10 সেকেন্ড হলে বলেন। হ্যালো,
একজন দুজন বাঙালির কৃতিত্ব দিয়ে আসলে আমাদের পুরো আমাদের তরুণদের ভবিষ্যৎ ঠিক করা যাবে না, কারণ আমাদের দেশের অসংখ্য তরুণরা প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এখন লাশ হয়ে ফেরত আসছেন, যার খবর নেওয়ার পর্যন্ত একটা রাষ্ট্র নেই। ফলে আমাদের দেশে মূল সমস্যা এখন গণতন্ত্রের সমস্যা, কেননা এটা না থাকলে সমাজের বিভিন্ন অংশের যে চাহিদাটা পুরো তার 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 কি দরকার এটা বিষয়ে রাষ্ট্রশক্তি মনোযোগী হয় না।
আমাদেরকে অনুষ্ঠান
আমার মনে হয় যে তরুণরা এই প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হবে সেটাই হচ্ছে এখনকার চ্যালেঞ্জ।
জি, আমাদেরকে শেষ করতে হচ্ছে আপনাদের তিনজনকে, এই ব্যারিস্টার শামীম পাটওয়ারি, জুনায়েদ সাকি, মনিজা রহমান, আপনাদেরকে শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সালিম হোসেন।
হংকংয়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সীমাবদ্ধ আকারে করবার আদেশ দিয়েছে আদালত। হংকং বিমান কর্তৃপক্ষ এই ঘোষণায় বলিয়ে জানিয়েছে বুধবার থেকে হংকং বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিতর্কিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের বিষয়ে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি বিনষ্ট হতে পারে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইমরান খান এ বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ্রি এপস্টেন জেলখানার যেখানটায় মারা গিয়েছিলেন সেখানকার ওয়ার্ডেন পরিবর্তন এবং দুই নিরাপত্তা কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। 66 বছর বয়সী এপস্টেনের বিরুদ্ধে তরুণীদের দিয়ে যৌন পাচারের অভিযোগের বিচার প্রক্রিয়া চলছিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রধান উইলবার রস বলেছেন চীনা পণ্যের ওপর 10% কর সাময়িকভাবে বন্ধ করা হলো, তবে এটিকে বেজিংকে ছাড় দেওয়ার জন্য নয়, যুক্তরাষ্ট্রে এবছর ক্রিসমাস মৌসুমের কেনাবেচা যেন ঠিক থাকে সেই লক্ষ্যে। মালয়েশিয়ার এক জঙ্গল রিসোর্ট থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী ফ্রেঞ্চ আইরিশ তরুণীর ময়নাতদন্ত শুরু হয়েছে বুধবার। নোরা অ্যান্ড কুরিন নামের মেয়েটির বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায় মঙ্গলবার নেগেরি সেম্বালিন অঞ্চলের দুসান রিসোর্টের ওই 2 কিলোমিটার দূরে একটি ঝর্ণার পাশে। পরে হাসপাতালে তার বাবা মা তাকে শনাক্ত করেন। আমেরিকান র্যাপার এইজা রকিকে মারামারি করবার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে সুইডেনের এক আদালত। বুধবার সুইডিশ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেও তাকে আর জেল খাটতে হচ্ছে না। র্যাপার এইজাব রকি, যার আসল নাম রাকিম মায়ার্স, 30 জুন স্টকহোমে মারামারির অভিযোগে তার দলের 3 সদস্য সহ গ্রেফতার হন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে আরও বড় আকারে অনুষ্ঠান নির্মাণের লক্ষ্য নিয়ে CBS ও ভায়াকম যৌথভাবে কাজ করবার চুক্তি করেছে। 2006 সালের পর এ দুটি প্রতিষ্ঠান আবারও এক হলো। দুটি কোম্পানি বছরে $28 বিলিয়ন আয় করে। তাদের মালিকানায় রয়েছে বেশ কয়েকটি টেলিভিশন এবং সিনেমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রের বিনোদন কোম্পানি ডিজনি, কমকাস্ট বা নেটফ্লিক্সের তুলনায় ভায়াকম CBS অনেক ছোট প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে এক ধরনের কূটনৈতিক সমঝোতার প্রয়াস চলছে। একদিকে রয়েছে কাতার ও তুরস্ক, অন্যদিকে সৌদি আরব ও মিশর সহ গালফ অঞ্চলের দেশগুলো। ওই অঞ্চলে ইরানের প্রভাব এবং ভূমধ্যসাগরে পানিপথের দ্বন্দ্ব এই দুটি প্রধান বিষয়। এছাড়া সিরিয়ায় চলমান সংঘাত, মুসলিম ব্রাদারহুড, হামাস, এসব বিষয় নিয়ে সমঝোতা, ঐক্যমত্য এবং বিতর্ক আসছে কূটনৈতিক সমঝোতা প্রয়াসের আলোচনায়।
আর এই পর্যন্তই ছিল আজকের বাংলা অনুষ্ঠান। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে, আর আজকের আমাদের অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তাহিদুল ইসলাম, আর প্রকৌশলী ছিলেন থমাস প্লান্ডেট, ফেসবুক লাইভের সহায়তা করেছেন সাফিল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং
আমি সেলিম হোসেন
আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.